প্রভুর ধন্যবাদ করি যে আজকে আরেকটি দিন আমরা প্রভুর সাক্ষাতে তার বাক্যের বিষয় নিয়ে আলোচনা করার আমরা অপূর্ব সুযোগ পেয়েছি। প্রভু আমাদের বাঁচিয়ে রেখেছেন, তাই আমরা ধন্যবাদ দিই। আসুন আমরা প্রার্থনা করি এবং প্রার্থনার মধ্যে দিয়ে আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। পরম করুণাময় পিতা, আমরা তোমার সাহায্য চাই, তোমার উপস্থিতি আমরা এখানে চাই প্রভু। কারণ প্রভু আমরা এই সময় যে তোমার বাক্যের বিষয় নিয়ে আলোচনা করছি, তুমি আমাদেরকে তোমারই জ্ঞানে তোমারই বুদ্ধিতে প্রজ্ঞায় প্রভু তুমি আমাদের মুখাগ্রে থেকে তুমি কথা বলো এবং আমাদের শ্রবণ শক্তি তুমি বৃদ্ধি করো। যারা শুনছে, যারা শুনবে, প্রত্যেককে প্রভু তোমার আত্মা দ্বারা পরিচালিত করো। আমাদের এই ভার, ক্লাসের ভার তুমি বহন করো। কেননা এই প্রার্থনা ধন্যবাদ মুক্তিদাতা যিশু আমরা তোমার পবিত্র নামে চাই, আমেন। আসুন আমরা একটা ছোট গানের মধ্যে দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। মধুমাখা যিশুর নাম গাউরে, এই গানটির মধ্যে দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি।
মধুমাখা যিশুর নাম গাউরে, মধুমাখা যিশুর নাম গাউরে, গাও ঘরে ঘরে নগরে নগরে, গাও ঘরে ঘরে নগরে নগরে, মধুমাখা যিশুর নাম গাউরে, মধুমাখা যিশুর নাম গাউরে। এ ভবের আশা যিনি স্বর্গের আনন্দ ভূমি, এ ভবের আশা যিনি স্বর্গের আনন্দ ভূমি, যে নামে সকল দুঃখ হরে, মধুমাখা যিশুর নাম গাউরে। ও মন গাউরে, মধুমাখা যিশুর নাম গাউরে, যে নামের মাহাত্ম গুণে শান্তি পায় ভক্তগণে, যে নামের মাহাত্ম গুণে শান্তি পায় ভক্তগণ, দুঃখী জনে সুখী হয় অন্তরে, মধুমাখা যিশুর নাম গাউরে। ও মন গাউরে, মধুমাখা যিশুর নাম গাউরে,
আমেন। প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি যে মধুমাখা যিশুর নাম গাউরে, গাও ঘরে ঘরে। আজকে আমাদের এই অপূর্ব সুযোগ আছে যে মধুমাখা যিশুর নাম, ঈশ্বরের নাম আমরা নিতে পারি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ঈশ্বরের একান্ত মহত্বের বিষয়ে জানা। পবিত্র বাইবেলে তার অসীম কার্য ক্ষমতা বর্ণনা দেওয়া হয়েছে এবং আমরা আজকে তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। একান্ত মহত্ব অর্থাৎ যেটা অন্যকে দেওয়া হয় নাই, অন্যকে শেয়ার করা হয়নি। কারণ ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের কাছে এই অথরিটি, এই গ্রেটনেস, এই মহত্বের বিষয় একান্তই ব্যক্তিগত, এটা আর কাউকে দেওয়া হয়নি। ঈশ্বরের চরিত্র, ঈশ্বরের স্বভাব আমাদের কাছে যেটা হয়েছে, দেওয়া হয়েছে, আর সেটা হচ্ছে ভালোবাসা। ঈশ্বর আমাদের ভালোবেসেছেন, আমরা যেন অন্যকে ভালোবাসি, এই ক্ষমতা ঈশ্বর দিয়েছেন আমাদেরকে। ক্ষমতা দেওয়া হয়েছে যে তোমরা পরস্পর পরস্পরকে প্রেম করো, আবার দেওয়া হয়েছে একে অন্যকে ক্ষমা করো। সো ক্ষমা করার ঈশ্বর আমাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ তিনি বলেছেন আমরা যদি পৃথিবীতে কাউকে ক্ষমা করি, ঈশ্বর আমাদের ক্ষমা করেন। এবং আমরা মতি ৬ অধ্যায়ের মধ্যে সেই প্রভুর শিখানো প্রার্থনার মধ্যে দিয়ে আমরা সেটা দেখতে পাই যে আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করেছি, তদ্রূপ তুমিও আমাদের অপরাধ সকল ক্ষমা করো। সুতরাং সেই ক্ষমার বিষয়, সো ঈশ্বরের যে আরো অনেক অনেক হাজার হাজার মহত্বের বিষয় আছে যা আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে আমরা কখনো স্বীকার করতে পারি না, ব্যাখ্যা করতে পারি না, আমরা এমনকি অনুভব করতেও পারি না, চিন্তা করতেও পারি না, যে ঈশ্বরের মহত্ব, ঈশ্বরের ক্ষমতা কত গভীর, ঈশ্বরের ক্ষমতা যে কত গভীর সেটা আমরা উপলব্ধি করতে পারি না, চিন্তা করতে পারি না। আমরা সাধু দাউদের জীবন, যদি আমরা দাউদের জীবন পর্যালোচনা করি এবং একটি বাইবেল পদের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দাউদ নিজে নিজে তা উপলব্ধি করতে পেরেছিলেন, ঈশ্বরের যে মহত্ব, ঈশ্বরের যে ক্ষমতা, ঈশ্বরের যে উপস্থিতি সেটা যে কত ব্যাপক এবং বিশাল, সেটা দাউদ একান্তভাবেই তিনি উপলব্ধি করতে পেরেছেন, তিনি বুঝতে পেরেছেন। এবং সেই কারণে তিনি গীতসংহিতা 139 অধ্যায় 7-12 পদের মধ্যে তা তিনি উল্লেখ করেছেন। আসুন আমরা সেটা পাঠ করি।
আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব, তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব? যদি স্বর্গে উঠি সেখানে তুমি, যদি পাতালে শয্যা পাতি দেখো সেখানে তুমি, যদি অরুণের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের পর প্রান্তে বাস করি, সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। যদি বলি আঁধারে আমাকে ঢাকিয়ে ফেলিবে, আমার চারিদিকে আলোক রাত্রি হইবে। বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না, বরং রাত্রি দিনের ন্যায় আলো দেয়, অন্ধকারও আলোক উভয়ই সমান।
অন্ধকার ও আলো উভয়ই সমান, কারণ আমরা জানি ঈশ্বর আলো, ঈশ্বর আলো। সুতরাং যেমন যীশু তিনি বলেন যে আমি জগতের আলো, তিনি বলছেন তোমরা জগতের আলো। এবং ঈশ্বর যে আলো তার অনেক প্রমাণ রয়েছে। আলোর কাছে যারা যায় তারা কি হয়?
আলোকিত হয়,
আলোকিত হয়। আর অন্ধকারে যারা যায় তাদের কি হয়?
অন্ধকারে ঢেকে যায়,
অন্ধকার তাদেরকে আবৃত করে। কিন্তু এখানে বলা দাউদ সেটা উপলব্ধি করে বুঝতে পেরে তিনি বলছেন যে বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না, মানে অন্ধকারও আমাদেরকে গুপ্ত রাখতে পারে না। যদিও তিনি বলছেন আধার আমাকে ঢাকিয়া ফেলিবে, আধার বা অন্ধকার আমাকে ঢাকিয়ে ফেলিবে, কিন্তু তিনি আবার এই পাঠের শেষান্তে তিনি বলেছেন যে অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না, কারণ সব কিছুই প্রকাশিত হইবে, রাত্রি দিনের ন্যায় আলো দেয়। অর্থাৎ ঈশ্বরের কাছে রাত্রি বলতে কিছু নাই আর অন্ধকার বলতে কিছু নাই, কারণ অন্ধকার এবং আলো উভয়ই সমান। সুতরাং আমরা দেখতে পাই যে ঈশ্বরের মহত্বের বিষয়, ঈশ্বরের প্রতাপ, ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে দাউদ বুঝতে পেরেই তিনি এই কথা বলছেন যে আমি যেখানেই শয্যা পাতি, আমি যেখানেই পালাইয়া যাই, দেখো সেখানে তুমি। অর্থাৎ তোমার উপস্থিতি সর্বত্র, পৃথিবীব্যাপী, পৃথিবীব্যাপী তোমার উপস্থিতি, কেউ কোথা হইতে লুকাইতে পারে না, কারণ ঈশ্বরের চক্ষু। আমরা পরবর্তী কয়েকটি পদের মধ্যেও আমরা এটা দেখতে পাব যে তোমার সাক্ষাৎ হইতে আমরা কোথায় পালাইব, কোথাও কি আমরা পালাতে পারি? পারি না, কোথাও আমরা পালাতে পারি না। এবং এই প্রসঙ্গে যদি আমরা আরেকটি বাইবেল পদ পড়ি, জিরমীয় 23:24 যদি আমরা পড়ি, জিরমীয় 23:24 যদি আমরা পড়ি, সেখানেও সেই লুকানোর রিপিটেশনটা রয়েছে।
সদা প্রভু কহেন, এমন গুপ্ত স্থানে কি কেহ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না? আমি কি স্বর্গ ও মর্ত্যব্যাপিয়া থাকি না? ইহা সদা প্রভু কহেন,
আমি কি স্বর্গ মর্ত্যব্যাপিয়া থাকি না? আর দাউদ সেটা তার ব্যক্তিগত জীবনে তার অভিজ্ঞতার মধ্যে তিনি বুঝতে পেরেছেন যে আমি তোমার সাক্ষাৎ হইতে কোথায় পালাইব, কারণ তিনি এখানে লক্ষ্য করছেন যে আমাদের গুপ্ত বিষয় সকল। তারপরে তিনি বলছেন যে এমন গুপ্ত স্থানে কি কেহ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না। সেই জন্য তিনি, যদিও তিনি বলেছেন অরুণের পক্ষ যদি অবলম্বন করি, সমুদ্রের পরপ্রান্তে যদি বাস করি, চারিদিকে আলোক রাত্রি হইবে আর অন্ধকার আমাকে ঢাকিয়ে রাখিবে, আমার চারিদিকে আলোক রাত্রি হইবে, বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখিবে না। চারিদিকে আলোক রাত্রি হইবে অর্থাৎ আমাদের যে আলো আছে চারিদিকে এটা রাত্রি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, এটা প্রত্যেক ব্যক্তি যখন অন্ধকারে জীবন যাপন করে, অর্থাৎ এই অন্ধকার হচ্ছে পাপের অন্ধকার, এবং এই পাপের অন্ধকারে যদি কেউ জীবন যাপন করে তখন কি হবে, কি হবে, সে অন্ধকারে থাকে, অন্ধকারে আবৃত থাকে। কিন্তু এখানে জিরমীয় তিনি স্পষ্ট করে বলেছেন যে এমন গুপ্ত স্থানে কি কেউ লুকাইতে পারে যে আমি তাকে দেখিতে পাইব না, কারণ আমি কি স্বর্গমর্ত বেপিয়া থাকি না, স্বর্গমর্ত বেপিয়া তিনি আছেন। এবং এই অবস্থাতে আমরা দেখতে পাই যে ঈশ্বরের উপস্থিতি হইতে আমরা কোথায় পালাইব, অন্ধকার এবং আলো উভয় সমান। সো ঈশ্বর আলো, এবং সেই প্রসঙ্গে আমরা দেখতে পাই গীতসংহিতা 90:8 মধ্যে লেখা রয়েছে,
তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে।
সো আমরা যা কিছু করি, অর্থাৎ আমরা যদি কোনো অপরাধ করি, কারণ বলেছে তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে, অর্থাৎ মানুষ যখন অপরাধ করে 99.9% মানুষ সেই অপরাধটা গোপনে করে, অন্ধকারে করে, গোপনে করে, আর মানুষ মনে করে কেউ দেখেনি। হয়তো মানুষ জাগতিক মানুষকে
তারা মনে করে
এড়িয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরকে
এড়িয়ে যেতে পারে না, কারণ ঈশ্বর সর্বত্র, তার কাছ থেকে কিছুই লুকানো যাবে না,
তার কাছ থেকে কিছুই লুকানো যাবে না। আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে, দ্যাট মিন্স তার মুখ কি দীপ্তিতে, দীপ্তিতে ভরা, দীপ্তিতে ভরা। সুতরাং দীপ্তিতে যখন তার মুখ ভরা, তখন আমরা কি বলতে পারি, আমরা যদি প্রথম সমুয়েল 16:7 মধ্যে আমরা দেখি যে তার মুখ দীপ্তিতে ভরা কিনা। আমরা প্রথম সমুয়েল 16:7 আমরা 7 দেখব, কারণ তিনি এখানে বলছেন যে আমাদের গুপ্ত বিষয় সকল, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে, তোমার মুখের দীপ্তিতে আমাদের গুপ্ত বিষয় সকল, আমাদের পাপ সকল, আমাদের অপরাধ সকল, আমাদের অন্যায় সকল, সমস্ত কিছুই কোথায়, ঈশ্বরের মুখের সম্মুখে। কেমন? সুতরাং আমরা তার কাছ থেকে কোথায় লুকাইব, আমরা কি কোথায় লুকাতে পারি, পারি না। আমরা সমুয়েল 16:10 মধ্যে আমরা দেখতে পাই যে ঈশ্বরের মুখ যে আলোতে পরিপূর্ণ সেইটাই আমরা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি, যে মসি যখন ঈশ্বরের সম্মুখে গেলেন। কেমন? আমরা সেই বিষয়টা একটু পাঠ করি, প্রথম সমুয়েল
16:10 প্রথম থেকে
আমরা 7 পড়ি, না সরি, প্রথম সমুয়েল 7 না, আমরা এটা পড়ব, হ্যাঁ 16:10 প্রথম সমুয়েল 16:7 না, এটা হচ্ছে ঈশ্বর মানে আমাদের হৃদয়ের বিষয়ে জানেন। কেমন? আর যেটা আমি দেখতে পাচ্ছি ওটা হচ্ছে যাত্রাপুস্তক 34, যাত্রাপুস্তক 34:29 মসির বিষয়। পুস্তক, তারপরে যাত্রা পুস্তক ৩৪ পদ থেকে আমরা পড়ি,
৩৪ অধ্যায়,
হ্যাঁ ৩৪ অধ্যায় ২৯ পদ থেকে।
পরে মোশে দুই সাক্ষ্য প্রস্তর হস্ত লইয়া সিনাই পর্বত হইতে নামিলেন, যখন পর্বত হইতে নামিলেন তখন সদা প্রভুর সহিত আলাপে তাহার মুখের চর্ম যে উজ্জ্বল হইয়াছিল তাহা মোশে জানিতে পারিলেন না। পরে যখন হারুন ও সমস্ত ইসরায়েল সন্তান মোশেকে দেখিতে পাইল তখন দেখো তাহার মুখের চর্ম উজ্জ্বল আর তাহারা তাহার নিকটে আসিতে ভীত হইল, কিন্তু মোশে তাহাদিগকে ডাকিলে হারুন ও মণ্ডলের অধ্যক্ষ সকল তাহার নিকটে ফিরিয়া আসিলেন আর মোশে তাহাদের সহিত আলাপ করিলেন। তৎপরে ইসরায়েল সন্তানগণ সকলে তাহার নিকটে আসিল, তাহাতে তিনি সিনয় পর্বতে কথিত সদাপ্রভুর আজ্ঞা সকল তাহাদিগকে জানাইলেন। পরে তাহাদের সহিত কথোপকথন সমাপ্ত হইলে মোশে আপন মুখের আবরণ দিলেন, কিন্তু মোশে যখন সদাপ্রভুর সহিত কথা কহিতে ভিতরে সম্মুখে যাইতেন তখন যাবৎ বাহিরে আসিতেন তাবৎ সেই আবরণ খুলিয়া রাখিতেন। পরে যে সকল আজ্ঞা পাইতেন বাহির হইয়া ইসরায়েল সন্তানগণকে তাহা বলিতেন। মোশির মুখের চর্ম উজ্জ্বল ইহা সদা ইহা ইসরায়েল সন্তানগণ তাহার মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া দেখিতে পারে। পরে মোশির তারা সদাপ্রভুর সহিত কথা কহিতে যে পর্যন্ত না যাইতেন তাবৎ তাহার মুখে পুনর্বার আবরণ দিয়ে রাখিতেন।
সুতরাং এখানে আমরা যে জিনিসটা আমরা দেখতে পাই যে ঈশ্বরের মুখ, কারণ এখানে বলছে যে তোমার মুখের দীপ্তিতে আমাদের অপরাধ সকল, আমাদের চেহারা সকল, আমাদের কার্য সকল। যেমন মোশি যখন সিনাই পর্বতে তিনি ঈশ্বরের সাথে কথোপকথন করতেন, অর্থাৎ ঈশ্বরের মুখ, ঈশ্বরের ঈশ্বর যে এত আলো এত উজ্জ্বল, ওখানে আমরা বারবার দেখতে পাই যে তাহার মুখের চর্ম যে উজ্জ্বল, কেমন সেই উজ্জ্বল চর্ম, সেই উজ্জ্বলের সামনে যারা যায় তারাও সেই উজ্জ্বলতা লাভ করে। ঈশ্বরের সামনে যখন মানুষ যায় তখন সেই মানুষও তখন আলোকিত হয়। এখানে যদি আমরা লিটারালি দেখি যে মোশি ঈশ্বরের সাক্ষাতে কথা বলছেন আর ঈশ্বরের আলো তার মুখের চামড়াকে একেবারে মানে উজ্জ্বল করে ফেলেছে, যার জন্য তিনি যখন ইসরায়েলদের কাছে ফিরে আসলেন তখন লোকেরা তার দিকে তাকাতে পারছিল না, এত উজ্জ্বল তার মুখ। এই জন্য তিনি কি করতেন, মুখে আবরণ দিয়ে কথা বলতেন। যখন ইসরায়েলদের সাথে কথা বলতেন মুখের আবরণ দিয়ে কথা বলতেন, যখন ঈশ্বরের সাথে কথা বলতেন মুখের আবরণ খুলে ফেলতেন তিনি আবার। এবং বারবার আমরা এই বিষয়টা সেই যাত্রা ৩৪ অধ্যায় থেকে আমরা বারবার দেখতে পাচ্ছি যে একেবারে ২৯ পদ থেকে শেষ পদ পর্যন্ত, অর্থাৎ ৩৫ পদ পর্যন্ত আমরা যতবার দেখতেছি উজ্জ্বল মুখ আবরণ দেওয়া। অর্থাৎ ঈশ্বরের আলো সর্বত্র এবং সেখানে অন্ধকার নাই, ঈশ্বরের আলোতে কোন অন্ধকার থাকতে পারে না। আমরা একটা গান করি, উদিল তপন তম বিনাশন, অর্থাৎ সূর্য যখন উদিত হয় অন্ধকার তখন বিলীন হয়ে যায়, অর্থাৎ আলোর কাছে অন্ধকার থাকতে পারে না। একটা সূর্য ঈশ্বরের সৃষ্ট আলোক বর্তিকা, সেই আলো বর্তিকা বা সেই আলোর যে গ্রহটি আছে আর সেইটা যখন অন্ধকারকে দূর করে দিতে পারে তো ঈশ্বরের আলো আরো কত বেশি উজ্জ্বল। সেখানে কি অন্ধকার! আর এটা যদি আমরা রূপকার্থে ব্যবহার করি, আর সেটা হচ্ছে যে আজকের মানুষ যখন ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করে, ঈশ্বরের সঙ্গে চলে, গান প্রার্থনা এবং ধার্মিকতার জীবন যাপন করে, তখন তার জীবনে থাকে আলো, সে উজ্জ্বলতা সে লাভ করে, তার জীবনে সেই উজ্জ্বলতা থাকে, আলোর জীবন হয়। আর আলোর জীবন মানে পবিত্র জীবন, আলোর জীবন মানে পাপের জীবন নয়। সুতরাং ভাই বোনেরা, যখন আমরা ঈশ্বরের সামনে আসি তার বাক্যের মধ্যে দিয়ে, তখন আমরা সেই মোশির মতো আমাদের জীবনেও আলো চলে আসে, আমরা আলোতে পরিপূর্ণ হই, তখন আমাদের সেই অন্ধকারময় পাপের জীবনকে ঈশ্বর দূরীভূত করে দেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যেন আমরা সেই আলোকে আমরা চলতে পারি না, আলোতে আমরা জীবন যাপন করি, আমরা একটা গান করি, আমরা চলি আলোতে 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 যিশুর আলোতে। সো আমরা যিশুর আলোতে জীবন যাপন করি, কারণ ঈশ্বরের আলোর সামনে আমাদের সবাইকে কি করতে হবে? নিকাশ দিতে হবে। ঈশ্বর যে আলো, সেই আলোর সামনে আমাদের নিকাশ দিতে হবে। ইব্রীয় চার অধ্যায় তেরো পদ, ইব্রীয় চার অধ্যায় তেরো পদ,
আর তাহার সাক্ষাতে কোন সৃষ্ট বস্তু প্রকাশিত নয়, কিন্তু তাহার চক্ষুগোচরে সকলেই নগ্ন ও অনাবৃত রইয়াছে, যাহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হইবে।
যাহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হবে, কোন বস্তু তাহার সাক্ষাতে কোন বস্তু অপ্রকাশিত নয়, অর্থাৎ সকলেই প্রকাশিত এবং অনাবৃত নয়, সকলেই নগ্ন এবং অনাবৃত, অর্থাৎ কোনো কিছু দিয়েই। মানুষ যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন সে কি থাকে? নগ্ন বা নেকেড, আর অনাবৃত, তাকে কোনো কিছু দিয়ে কভার করা হয় না। যখন তাকে জগতে সে ভূমিষ্ঠ হয় তখন থেকে তাকে আবৃত করে রাখা হয়, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে প্রত্যেকটি মানুষ নগ্ন এবং অনাবৃত,
কারণ তিনি মহৎ, তিনি দেখতে পান,
তিনি সমস্ত কিছু দেখতে পান, তার সামনে কিছুই লুকাইতে পারে না, কেউ কিছু লুকাইতে পারে না। এবং সেটা আমরা যিরমিয় ২৩ অধ্যায় ২৪ পদের মধ্যে আমরা দেখতে পাই,
সদাপ্রভু কহেন, এমন গুপ্ত স্থানে কি কেহ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না? আমি কি স্বর্গ ও মর্ত্যবিপিয়া থাকি না? ইহা সদাপ্রভু কহেন,
ইহা সদাপ্রভু কহেন, কি কহেন? গুপ্ত স্থানে কি কেউ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না? সেজন্যই তো দাউদ, তিনি তার গীতের মধ্যে ১৩৯ অধ্যায়ের মধ্যে আমরা ৭ থেকে ১২ পদ পড়েছি, এবং সেখানে তিনি বলছে যে তাহার সাক্ষাৎ হইতে আমি কোথায় লুকাইতে পারি। এবং যিরমিয় একই কথা বলছে যে এমন গুপ্ত স্থানে কি কেউ লুকাইতে পারে, এবং সেইটারই প্রতিধ্বনি দাউদ, তিনি বলছেন, দাউদ পূর্বেই তিনি বলেছেন, যিরমিয়র পূর্বেই দাউদ এই কথা বলেছেন যে এমন গুপ্ত স্থানে, এমন গুপ্ত স্থান কি কোথায় আছে? আছে এমন গুপ্ত স্থান, তিনি বিভিন্ন রকম উদাহরণ দিয়েছেন, পাহাড়ের নিচে, সমুদ্রের তলদেশে, না সমুদ্রের পরপ্রান্তে, ইত্যাদি নানা রকম দৃষ্টান্ত তিনি দিয়েছেন। বিছানার নিচে যদি রাখা হয়, খাটের নিচে যদি রাখা হয়, ঈশ্বর কি দেখতে পারেন? যেমন বাইবেলের মধ্যে লেখা আছে যে মতি ৬ অধ্যায় ৬ পদের মধ্যে আছে যে তুমি যখন প্রার্থনা করো তখন অন্তরা গৃহে যাও, অর্থাৎ এমন গৃহে যাও যেখানে কেউ দেখতে পায় না। আমেরিকান পাস্টররা বলে গো টু ইউর ক্লোজেট, তোমরা সেই ক্লোজেটের মধ্যে যাও, ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো, অ্যান্ড প্রে দেয়ার, কারণ কেউ কি দেখতে পায় সেখানে? বাট কে দেখতে পায়? ঈশ্বর, যার চক্ষু সর্বস্থান ব্যাপিয়া রয়েছে। এখানে বলা হচ্ছে যে তাহার চক্ষু গোচরে সকলেই নগ্ন এবং অনাবৃত, তাহার গুপ্ত বিষয় সকল তাহার সম্মুখে, সবকো অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না। সুতরাং এমন কোন হাইডিং প্লেস নাই, আমরা কোন হাইডিং প্লেস নাই। ছেলেমেয়েরা, বাচ্চারা হাইড অ্যান্ড সিক খেলে, লুকা এবং খুঁজে বার করে, কিন্তু আমরা আমাদের নগ্ন চোখ দিয়ে আমরা দেখতে পাই না, কিন্তু ঈশ্বর তিনি দেখতে পান অন্ধকারের মধ্যে কি চলছে আর আলোতে কি চলছে, কারণ ঈশ্বর সমস্ত কিছু দেখতে পান। স্বর্গ মর্ত্যব্যাপিয়া তিনি থাকেন, তিনি একসাথে স্বর্গ এবং মর্ত্যব্যাপিয়া থাকেন। এবং সেই জন্য আমরা যিশাইয় ৬৬ অধ্যায় ১ পদের মধ্যে লেখা রয়েছে, কি লেখা রয়েছে? স্বর্গ তোমার সিংহাসন এবং পৃথিবী তোমার পাদপীঠ, কেমন? স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। সুতরাং তিনি সব জায়গায় আছেন। আমরা যদি চেয়ারে বসি আর কার্পেটের উপরে পা রেখে যদি বসি, কার্পেটের উপর দিয়ে পিঁপড়া বা যা কিছু ময়লা, আমরা সবকিছু দেখতে পাই, কারণ সবকিছু আমাদের এই চাক্ষুষ দৃষ্টিতে আমরা দেখতে পাই, ছোটখাটো জিনিস, আমরা সবকিছু, কেউ লুকাইতে পারে না, কারণ ঈশ্বরের চক্ষু সর্বস্থান ব্যাপিয়া রয়েছে, সর্বস্থানে কেউ লুকাইতে পারে না। গীতসংহিতা 33:13-15 পদের মধ্যে আমরা দেখতে পাই সেই ঈশ্বরের দৃষ্টির বিষয়।
সদাপ্রভু স্বর্গ হইতে দৃষ্টিপাত করেন, তিনি সমুদয় মনুষ্য সন্তানকে নিরীক্ষণ করেন, তিনি আপন বাসস্থান হইতে দৃষ্টিপাত করেন পৃথিবীর সমস্ত নিবাসীর উপরে, তিনি একে একে তাহাদের হৃদয় গঠন করেন, তিনি তাহাদের সমস্ত কার্য আলোচনা করেন।
স্বর্গ হইতে তিনি দৃষ্টিপাত করেন এবং সমুদয় মনুষ্যকে সন্তানকে নিরীক্ষণ করেন। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে স্বর্গ হইতে তিনি দৃষ্টিপাত করেন এবং সমুদয় মনুষ্য কেউ লুকাইতে পারছে না। আমরা হাতে যদি একটা টেনিস বল নেই এবং টেনিস বলটা নিয়ে যদি সেখানে একটা পিঁপড়া ছেড়ে দেই, পিঁপড়াটা হাঁটতে থাকবে, কিন্তু আমরা কি পিঁপড়াটাকে দেখতে পাবো? অবশ্যই, সে উপরে যাক, নিচে যাক, পাশে যাক, উত্তরে যাক, দক্ষিণে যাক, পূর্বে পশ্চিমে, যেখানেই পিঁপড়াটা হাঁটুক না কেন, আমরা সেই পিঁপড়াটাকে দেখতে পাবো। সে কোনো জায়গা লুকাতে পারবে না। ঈশ্বর পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীটা তার হস্তের তালুতে রয়েছে, সুতরাং সেই হাতের মধ্যে যে টেনিস বলের মতো পৃথিবী, তার মহত্ব এত বড় যে এই পৃথিবীটাই তার কাছে একটা টেনিস বলের মতো। কেমন এই পৃথিবীটা, তার মহত্ব এত বিশাল যে আমরা তার বিষয় আমরা চিন্তা করতেই পারি না আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে। হয়তো তিনি এই কথা বলছেন যে স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ, আর সে অনুসারে আমরা জানি যে পৃথিবীর উপরে তিনি পা রেখেছেন আর স্বর্গে তিনি বসে আছেন, কিন্তু সেই স্বর্গ, সেই আকাশ থেকে তিনি সেই কথা বলছেন যে স্বর্গ হইতে দৃষ্টিপাত করেন আর আপন বাসস্থান হইতে দৃষ্টিপাত করেন। তাহলে সেই স্বর্গ, যে স্বর্গের কথা আমরা চিন্তা করি যে সেই স্বর্গ কোথায়, এত উঁচুতে, এত উপরে, আমরা সেটা জানি না, কিন্তু প্রেরিত পৌল তিনি বলছেন তিনি তৃতীয় স্বর্গ পর্যন্ত ভ্রমণ করেছেন, অর্থাৎ তিনি স্বর্গে উন্নীত হইয়াছেন। এবং আমরা যদি প্রেরিত পুস্তক দেখি 2 অধ্যায়, সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট যখন স্বর্গায় আরোহণ করলেন, স্বর্গান্বিত হলেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত প্রেরিতদের সামনে, সমস্ত শিষ্যদের সামনে তিনি উপরে উঠে গেলেন এবং একখানি মেঘ তাকে আবৃত্ত করে নিয়ে গেল। আমরা দেখতে পাই ইতিহাসে এলিয়র বিষয়, এলিয়কে একটি ঘূর্ণায়মান বায়ু এসে ঊর্ধ্বমুখী করে নিলেন এবং সেটাও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সেই স্বর্গ, সেখানে ঈশ্বর বসে আছেন আর তার পা এই পৃথিবীর মধ্যে রয়েছে পাদপীঠে। আর তাহলে আমরা দেখতে পাই যে এই ছোট্ট ক্ষুদ্র পৃথিবী ঈশ্বরের কাছে, এটা কি লুকানোর কোন জায়গা আছে? একটি টেনিস বলের উপর একটা পিঁপড়া কি লুকাতে পারে? ইভেন একটি সকার বল, একটা ফুটবলের উপরে, এটা এশিয়ান ফুটবল, আমেরিকান ফুটবল না, এশিয়ান ফুটবল যদি আমি হাতে লই, কেমন সেটা গোল, এবং সেই গোলের, সেই বলের উপরেও যদি আমরা একটা পিঁপড়া দিই, সেখানেও আমরা সেই পিঁপড়াটাকে দেখতে পাব। সো ঈশ্বরের কাছে এই পৃথিবীটাও একটি টেনিস বলের মতো বা একটি ফুটবলের মতো বা একটি সকার বলের মতো আমরা সবকিছু দেখতে পাচ্ছি। সুতরাং এইখানে আমরা এই পাঠের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি সকল মনুষ্য সন্তানকে নিরীক্ষণ করেন, একজন একজন করে, একজন একজন করে
নিরীক্ষণ করেন,
তিনি প্রত্যেকের গমনাগমন নিরীক্ষণ করেন, প্রত্যেককে, কোথায় কি হচ্ছে, কে প্রার্থনা করছে, কে গান করতেছে, কারা সভা করতেছে, কারা রিভাইভাল মিটিং করতেছে, কোন দেশে, চীন দেশে, নাকি ইউরোপের মধ্যে হচ্ছে, নাকি বাংলাদেশ এশিয়ার মধ্যে হচ্ছে, নাকি আমেরিকায় হচ্ছে, নাকি আফ্রিকায় হচ্ছে, নাকি অস্ট্রেলিয়াতে হচ্ছে, কোন মহাদেশের কোন দেশে কি হচ্ছে, ঈশ্বর একসাথে সবকিছু দেখতে পান। কারণ তিনি এই কথা বলছেন যে আমি স্বর্গ হইতে দৃষ্টিপাত করি। সুতরাং এখানে সব মহাদেশ, সব দেশ, সব স্থান, সব গ্রামের উপরে তার দৃষ্টি আছে, সর্বোপরি সব মানুষের উপরে। তাই কারণ তিনি বলছেন বাইবেলের মধ্যে মতি 18:20 মধ্যে আছেন, যেখানে 2 বা ততোধিক লোক, কেমন আমি বলবো যে দুইজন তো আছে প্রভু উপস্থিত, এমনকি একজনও যদি প্রার্থনা করে, একজনও যদি, কারণ অন্তরাগারে আমরা একটু আগে মতি ছয়োধ্যায় ছয় পদের মধ্যে আমরা দেখছি, তুমি যখন অন্তরাগারে প্রবেশ করে প্রার্থনা করো সেখানেও প্রভুর চোখ আছে এবং প্রভু উপস্থিত, প্রভু উপস্থিত আছেন। সুতরাং যখন আমরা অনেকজন তখনও প্রভু উপস্থিত আছেন, যখন আমরা একজন ক্লোজেটের মধ্যে বসে প্রার্থনা করি তখন সেখানেও প্রভু উপস্থিত আছেন। অর্থাৎ প্রভুর চক্ষু থেকে আমরা কেউ লুকাইতে বা পালাইতে পারি না, তার উপস্থিতি অমনিপ্রেজেন্স, হি ইজ অমনিপ্রেজেন্ট, সমস্ত জায়গায় তিনি উপস্থিত আছেন একসঙ্গে, একসঙ্গে। সুতরাং এই যে তার উপস্থিতির বিশালতা, এত মহত্ব তার, এটা আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে আমরা চিন্তা করতে পারি না। আমরা এই প্রসঙ্গে যদি আরেকটু দেখি, দ্বিতীয় বংশাবলী ১৬ অধ্যায় ৯ পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার চক্ষু পৃথিবীতে ভ্রমণ করছেন।
কেননা সদা প্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করেন। এ বিষয়ে আপনি অজ্ঞানের কার্য করিয়াছেন, কেননা ইহার পরে পুনঃ পুনঃ আপনার বিপক্ষে যুদ্ধ উপস্থিত হইবে।
সুতরাং আমরা এখানে দেখতে পাই ভাই বোনেরা, সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তকরণ একাগ্র, একাগ্র বলতে আমরা কি বুঝি? আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমরা ঈশ্বরের নিকটে আছি, আমরা ঈশ্বরের কাছে আছি, আমরা ঈশ্বরের সাথে যুক্ত, একাগ্র যুক্ত। কারণ আমরা যদি যোহন ১৫ অধ্যায় দেখি, সেখানে আঙ্গুর ক্ষেতের কথা লেখা আছে, আঙ্গুর গাছের সাথে, যারা আঙ্গুর গাছের সাথে যুক্ত, অর্থাৎ যিশু সেই আঙ্গুর গাছ, সেই কাণ্ড, এবং কাণ্ডের সাথে যারা যুক্ত অর্থাৎ যারা তার বিশ্বাসী তারা হচ্ছে শাখা প্রশাখা। সো যারা যিশু খ্রিস্টের সাথে যুক্ত, কানেক্টেড, সম্পৃক্ত, এবং যখন ১০ অধ্যায়ের মধ্যে আছে যারা তার খোয়ারের লোক, হ্যাঁ, যারা তার খোয়ারের লোক, যারা তার ডাক শোনে, অর্থাৎ তার সাথে হাঁটছে, চলছে, আলোতে চলছে, আলোর সন্তান। যেমন মতি ৫ অধ্যায়ের মধ্যে লেখা আছে যে তোমরা ১৪ পদের মধ্যে যে তোমরা জগতের আলো, হ্যাঁ, ইউ আর চিলড্রেন অফ লাইট অফ দ্য ওয়ার্ল্ড, তোমরা পৃথিবীর আলোর সন্তান। সো আলোর সন্তান হিসাবে আমাদের তো আলোর সাথেই চলতে হবে, আলোতে চলতে হবে। গান আছে না, আমরা চলি আলোতে, আলোতে প্রভুর আলোতে, প্রভুর আলোতে। সো উজ্জ্বল জ্যোতি হই যিশুর আজ্ঞাতে। সো আমাদের আলো উজ্জ্বল হোক, লেট ইউর লাইট শাইন বিফোর ম্যান। সো লেট ইউর লাইট শাইন, কিভাবে আমরা আমাদের জীবনের আলো অন্যকে দেখাতে পারি? যখন আমরা, যেমন সেটা লেখা আছে, লেট ইউর লাইট শাইন বিফোর ম্যান সো দ্যাট দ্য পিপল মে সি দ্য লাইট, মে গ্লোরিফাই গড, লোকদের সম্মুখে উজ্জ্বল হোক যেন তাহারা তোমাদের ভালো কাজ দেখিয়া স্বর্গস্থ পিতার কি করে,
প্রশংসা করে,
গৌরব করে, গ্লোরিফাই গড, ঈশ্বরের প্রশংসা করে। সো ঈশ্বরের প্রশংসা করতে হলে আমাদের সেরকম খ্রিস্টীয় জীবন, আলোর জীবন, আলোর চরিত্র আমাদের প্রকাশ করতে হবে। আর মতি ২৮ অধ্যায় ২০ পদের মধ্যে তিনি এই কথা বলছেন যে তার উপস্থিতি অতীতে, বর্তমানে, প্রেজেন্ট, প্যাস্ট অ্যান্ড ফিউচার, প্রেজেন্ট, প্যাস্ট অ্যান্ড ফিউচার। এখানে কি লেখা আছে মতি ২৮ অধ্যায় ২০ পদে?
আমি তোমাদিওকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।
দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। সো আমাদের লাইফ টাইম যতটুকু আছে, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, আওয়ার লাইফ স্প্যান, আমাদের জীবনের সময়টা যতটুকু হোক না কেন, ঈশ্বর বলছেন কি, তিনি প্রতিদিন আমাদের সঙ্গে সঙ্গে আছেন, এবং টু দ্য ভেরি এন্ড অব দ্য এজ, যুগের শেষ পর্যন্ত তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তারপরে সুতরাং আমরা দেখতে পাই যে যুগান্ত পর্যন্ত প্রতিদিন তিনি অতীতেও আছেন, প্রভু যিনি ছিলেন, এখন তিনি আছেন এবং চিরকাল থাকিবেন। প্রেজ, তিনি পাস্টে অতীতে ছিলেন, তিনি বর্তমানে আছেন এবং তিনি ভবিষ্যতেও থাকিবেন। সেটা হচ্ছে আমাদের আশা, প্রত্যাশা। এই জন্য অনেক সময় আমরা বলে থাকি ফিউচার ইজ মিস্টেরিয়াস, ফিউচার ইজ মিস্টেরিয়াস। অনেক মানুষ ফিউচার ইজ মিস্টেরিয়াস, বাট টু দ্য খ্রিস্টিয়ানস ফিউচার ইজ নট মিস্টেরিয়াস। আওয়ার ফিউচার ইজ নট মিস্টেরিয়াস। যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না, যারা যীশু খ্রিস্টের কাছে আসে না, যারা আলোতে চলে না, তাদের ফিউচার ইজ মিস্টেরিয়াস, বিকজ তারা জানে না যে আমি কোথায় যাইতেছি, আমি কোথায় যাইতেছি, ওয়ার ইজ মাই এন্ড, ওয়ার ইজ মাই ডেস্টিনেশন। অনেক পৃথিবীতে অনেক মানুষ আছে যারা যীশুখ্রিস্টের উপর বিশ্বাস ইমান আনে নাই। ফিউচার ইজ মিস্টেরিয়াস টু দোজ পিপল, তাদের কাছে তারা জানে না, বিকজ আমাদের মৃত্যুর পরে আমরা কোথায় যাব, কোথায় থাকব, কি করব না করব। উই নো বিকজ দ্য বাইবেল অ্যাফার্মস, বাইবেল কনফার্মস, ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের কনফার্মেশন করছেন যে আমাদের ফিউচার মিস্টেরিয়াস নয়। যখন 14 অধ্যায় যদি আমরা 1-3 পদ পড়ি, আর সেখানে আমরা দেখতে পাই যীশু বলছেন, ডোন্ট ওরি, তোমরা চিন্তা করিও না, তোমরা উদ্বিগ্ন হইও না, আমি পিতার কাছে গেছি যাচ্ছি না, আমি স্বর্গে তোমাদের জন্য স্থান প্রস্তুত করব, আমি আবার আসব এবং তোমাদেরকে নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরা সেখানে থাকতে পারো। এবং আমরা দেখতে পাই যে ঈশ্বর আলো, আমরা যে সেই 6 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে আছে যে সমস্ত সরাপগণ, সমস্ত স্বর্গদূতেরা তার চারিদিকে শুধু হোলি 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 বলে তারা গান করছে। এবং এখানে আমরা যখন 14 অধ্যায় 3 পদের মধ্যে আমরা দেখতে পাই যে যীশুখ্রিস্ট যেখানে আছেন তিনি ঈশ্বরের ডান দিকে আছেন, দক্ষিণ পাশে তিনি অবস্থিতি করছেন, এবং আমরা সেখানে যাব, সেখানে থাকব। সো দ্য ফিউচার ইজ নট মিস্টেরিয়াস টু দ্য বিলিভার্স, আই উড সে খ্রিস্টিয়ান, খ্রিস্টানদের কাছে না, বিকজ দেয়ার আর সো মেনি সো কল খ্রিস্টিয়ানস, দে আর নট শিওর অ্যাবাউট দেয়ার ফিউচার মাইট বি আনসার্টেন অর মিস্টেরিয়াস, বাট দ্য বিলিভার্স, ট্রু বিলিভার্স, সত্যিকারের বিলিভার যারা, তাদের কাছে ফিউচার ইজ নট মিস্টেরিয়াস, ফিউচার ইজ সিকিউর, ফিউচার ইজ কনফার্ম, সঠিক, আমরা নিশ্চিত যে আমরা কোথায় যাচ্ছি। সেই জন্য তিনি বলছেন যে তোমরা ভয় করো না, সাহস করো। দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 6 পদের মধ্যে আমরা সেই বিষয়টা দেখছি।
তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদা প্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না,
তোমাকে ছাড়িবে না এবং তোমাকে
ত্যাগ করিবেন না,
ত্যাগ করিবেন না। সুতরাং আমরা দেখতে পাই যে বলবান হও, সাহস করো, কেমন। আমরা যদি যিহোশু পুস্তক 1:8 পদের মধ্যে আমরা দেখি, কেমন, যিহোশু আদিযাত্রা, লেবীয় গণনা, দ্বিতীয় বিবরণ, যিহোশু 1:8 পদের মধ্যে সেখানে এই কথা লেখা রয়েছে, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, কেমন, যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্মকরণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে, তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আমি কি তোমাকে আজ্ঞা দেই নাই, তুমি বলবান হও, সাহস করো, মহাভয়ে ভীত হইও না, কেননা তুমি যে স্থানে, যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। সো গড ইজ উইথ ইউ। একটু আগে আমরা পড়ছি মতি 28:20 পদ, যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি প্রতিদিন। সো এখানে আমরা যিহোশু 1:9 পদের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি জিহোশুকে বলছে তুমি যে কোনো স্থানে যাও সেখানে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ভয় করিও না, আমি তোমাকে ছাড়িব না। আমরা ইব্রীয় ১৩ অধ্যায় ৫ পদের মধ্যে আমরা দেখতে পাই যে আমি তোমাদিগকে ছাড়িব না, তোমাদিগকে ত্যাগ করিব না, সো ভয় করো না, ডু নট ওরি। এবং যিশাইয়া ৪১ অধ্যায় ১০ পদের মধ্যে আছে ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এখানে বলছে যে মতি ২৮ অধ্যায় ২০ পদ এবং দ্বিতীয় বিবরণ ৩১ অধ্যায় ৬ পদ ভয় করিও না, সাহস করো, মহাভয়ে ভীত হইও না, কেননা ঈশ্বর আমি তোমাদের সহিত, তিনি তোমাদের সহিত যাইতেছেন। হ্যাঁ, হি ইজ ওয়াকিং উইথ আস, হি ইজ গোয়িং উইথ আস। সেই জন্য তিনি যিহোশুয়াকে বলছেন যে তুমি যে কোনো স্থানে যাও আমি তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছি। এবং এখানে তিনি সেই কথা এখানে যিশাইয়াকে বলছেন যে কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, বেকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। সুতরাং এই মতি ২৮ অধ্যায় ২০ এবং দ্বিতীয় বিবরণ ৩১ অধ্যায় ৬ এবং যিহোশুয়া ১ অধ্যায় ৯ এবং যিশাইয়া ৪১ অধ্যায় ১০, এই পদগুলির মধ্যে আমরা কত সুন্দর একটা কম্বিনেশন, একটা সুন্দর মিল আমরা দেখতে পাই। যে আমরা আবার ইব্রীয় ১৩ অধ্যায় ৫ পদেও একই আছে যে ভয় করিও না, আমি তোমার দেখো যুগান্ত পর্যন্ত আমি প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আমি কখনো তোমাকে ছাড়িব না, কখনো তোমাকে ত্যাগ করিব না। সুতরাং আমরা কাকে ভয় করব, আমরা এই পৃথিবীতে কাকে ভয় করব, কারণ ঈশ্বর আমাদের সেই ভাবে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের একটা জ্ঞান দিয়েছেন। ঈশ্বর আদম হবাকে যখন সৃষ্টি করেছেন তখন তিনি তাদের মধ্যে জ্ঞান দিয়েছেন না, জ্ঞান দিয়েছেন না, এবং সেই জ্ঞান বলছে যে জ্ঞানের বিষয় আমরা যদি রোমিও ১১ অধ্যায় ৩৩ ৩৪ পদের মধ্যে পড়ি এবং সঙ্গে সঙ্গে প্রথম করন্থী ১ অধ্যায় ২৫ পদ, দুটো পদ আমরা একসঙ্গে পড়ব।
হ্যাঁ, ঈশ্বরের দানাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ, তাহার বিচার সকল কেমন বোধাতীত, তাহার পদ সকল কেমন অনুসন্ধানীয়, কেননা প্রভুর মন কে জানিয়েছে, তাহার মন্ত্রী বা কে হইয়াছে। আর করিন্থীয় প্রথম করিন্থীয় ২ অধ্যায় ২৫ পদের লেখা আছে, ১ অধ্যায় ২৫ পদে ঈশ্বরের মূর্খতা তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক জ্ঞানযুক্ত এবং ঈশ্বরের যে দুর্বলতা তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক সবল।
আমেন। সুতরাং আমরা এখানে দেখতে পাই এই পৃথিবীতে আমাদের চলার জন্য আমাদের জ্ঞানের এবং প্রজ্ঞার প্রয়োজন আছে, আমাদের জ্ঞানের এবং প্রজ্ঞার প্রয়োজন আছে, কারণ এই যুগ মন্দ, এই পৃথিবীর সময়টা মন্দ। সুতরাং আমাদের বুদ্ধিপূর্বক চলতে হবে, বুদ্ধিপূর্বক চলতে হবে, ঈশ্বরের জ্ঞানে চলতে হবে, ঈশ্বরের বুদ্ধিতে চলতে হবে। দাউদ যেখানেই যাইতেন সেখানে তিনি ঈশ্বরের জ্ঞান যাচনা করতেন, আমি কি তাহাদেরকে তাহাদের পশ্চাৎ যাইব। মোশি যখন ইসরায়েলদের লিড করতেন, পরিচালনা করতেন, তিনি বারবার ঈশ্বরকে জিজ্ঞাসা, প্রভু এরা পানি চাচ্ছে কি করি, প্রভু এরা খাবার চাচ্ছে কি করি, প্রভু এরা এটা চাচ্ছে কি করি, সবসময় ঈশ্বরের জ্ঞান যাচনা করতেন। আমরা ঈশ্বরের সন্তান, আলোর সন্তান হিসাবে আলোর জ্ঞান আমাদের প্রয়োজন আছে। সেই জন্য যাকোব ১ অধ্যায় ৫ পদের মধ্যে আছে, যদি তোমাদের জ্ঞানের অভাব থাকে, জ্ঞানের অভাব হয়, তাইলে তোমরা ঈশ্বরের কাছে যাচনা করো, তিনি তোমাদের জ্ঞান দিবেন। এবং আমরা রোমিও ১১ অধ্যায় ৩৩ পদের মধ্যে আমরা সেটা দেখতে পাই যে তার প্রজ্ঞা জ্ঞান কেমন অগাধ, অগাধ মানে এটা মেজারমেন্ট, মানে উই ক্যানট ফ্যাদম দ্য ডেপথ অফ হিস নলেজ অ্যান্ড উইজডম। ঈশ্বরের জ্ঞান এবং ঈশ্বরের প্রজ্ঞা আমরা পরিমাপ করতে পারি না। মানুষ সমুদ্রের গভীরতা মাপতে পারে, মানুষ চন্দ্র সূর্যের দূরত্ব বা চন্দ্র পৃথিবীর দূরত্ব গভীরতা তারা মাপতে পারে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাদের দূরত্ব গভীরতা মানুষ মাপতে পারে, কিন্তু ঈশ্বরের জ্ঞানের গভীরতা যে কত অগাধ এবং তাহা বোধাতীত, অর্থাৎ আমাদের বোধের অতীত, আউট অফ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, আউট অফ আওয়ার নলেজ, আমাদের জ্ঞানের অধিক মানে বাহিরে রয়েছে। তাহার পথ সকল কেমন অননুসন্ধিও, অর্থাৎ আমরা অনুসন্ধান করতে পারি না। আমরা অনুসন্ধান করতে পারি না, এবং ঈশ্বরের জ্ঞান যে কত অধিক সেটা আমরা চিন্তা করতে পারি না। হিতোপদেশ তিন অধ্যায় ১৯ ২০ পদের মধ্যে এবং হিতোপদেশ ৯ অধ্যায় ১০ পদের মধ্যে আছে, সদাপ্রভুর প্রতি ভয় জ্ঞানের আরম্ভ। অর্থাৎ ঈশ্বরকে যদি আমরা মানি, এই ভয় মানে তাকে সম্ভ্রম করা, শ্রদ্ধা করা, তাকে সম্মান করা এবং তার কাছে যাচনা করা, যাকব এক অধ্যায় ৫ পদ অনুসারে, কারণ ঈশ্বরের সেই জ্ঞান আমরা পাইতে পারি। ঈশ্বরের জ্ঞান এত বেশি যে আমরা সেই জ্ঞান তার কাছ থেকে আমরা পেতে পারি। সুতরাং তিনি আমাদের সকলের মধ্যে আছেন। এবং গীতসংহিতা ১৩৯ অধ্যায় ১ থেকে ৬ পদ, আমরা ৩৯ অধ্যায় ৭ থেকে ১২, এবার ১ থেকে ৬ পদ আমরা একটু পড়ব।
হে সদা প্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, আমাকে জ্ঞাত হইয়াছ, তুমি আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ, তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ, তুমি আমার পদ ও আমার শয়ন তদন্ত করিতেছ, আমার সমস্ত পদ ভালোরূপে জানো, যখন আমার জিহ্বাতে একটি কথাও নাই, দেখো সদা প্রভু তুমি উহা সমস্তই জানিতেছ, তুমি আমার অগ্রপশ্চাৎ ঘেরিয়াছ, আমার উপরে তোমার করতাল রহিয়াছে, এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য, তাহা উচ্চ আমার বোধের অগম্য।
আমার বোধের অগম্য, অর্থাৎ দাউদ তিনি বলছেন যে তিনি বোধে মানে ঈশ্বরের বিষয়ে তার বোধের অগম্য। আমরা তো আরো ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম, আমরা কিভাবে ঈশ্বরের বিষয়। সেই গীতসংহিতা ১৩৯ অধ্যায় ৭ থেকে আমরা দেখতে পাই যে দাউদ বলছেন আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব, কারণ তিনি শিওর ছিলেন, নিশ্চিত ছিলেন যে ঈশ্বর সব ব্যাপী আছেন। এবং আমরা শেষের দিকে আমরা সেই বিষয় দেখতে পাচ্ছি যে জ্ঞান ঈশ্বরের নিকট হইতে আইসে, তাহা কত উচ্চ আমার বোধের অগম্য। সো আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বর তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, আমার উত্থান জানিয়াছ, আমার সংকল্প জানিতেছ, আমার চিন্তা সকল, তোমার আমার পথ, আমার শয়ন সবকিছু দেখতেছ, আমার সমস্ত পথ ভালোরূপে তুমি জানো। আমরা কি আমাদের পথ জানি? আমরা জানি না। আমরা কোনো মানুষকে দেখে বিচার করতে পারি না, পারি পারি না। যখন সেই সমুয়েল যখন দাউদকে অভিষেক করতে যিশুর বাড়িতে গিয়েছিল না, তখন একজন একজন করে তার ছেলেরা আসতেছিল, আর সে মনে করল এই বুঝি, কারণ এই মানে খুব হৃষ্ট বলিষ্ঠ পুষ্ট, সুতরাং এই বুঝি সেই ব্যক্তি কেমন। আর কি হলো? আর সেখানে আমরা দেখতে পাই যে পরে পরে তাহারা আসিলে তিনি ইলিয়াবের অর্থাৎ সমুয়েলের বিষয়ে তিনি অর্থাৎ সমুয়েল ইলিয়াবের প্রতি দৃষ্টিপাত করিয়া মনে মনে কহিলেন অবশ্য সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি তাহার সম্মুখে। সে মনে করছে এইটাই এইটাই বুঝি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি। আর তখন সদাপ্রভু সমুয়েলকে কহিলেন তুমি উহার মুখশ্রী বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টিপাত করিও না, ডোন্ট লুক অ্যাট হিস আউটার সাইট অর আউটসাইড, হ্যাঁ ডোন্ট লুক অ্যাট হিস বডি, হিস ফিজিক্যাল স্ট্রেংথ অর এগুলার প্রতি তুমি দৃষ্টিপাত করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম, আমি তাকে চুজ করি নাই, আই হ্যাভ নট চোজেন হিম, আই রিজেক্টেড হিম। তারপরে তিনি বলছেন কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য কি করে প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, কিন্তু সদাপ্রভু অন্ধকরণের প্রতি দৃষ্টিপাত করেন। সদাপ্রভু দেখেন ইনসাইড আওয়ার লাইফস, আমরা কি চিন্তা করি, তিনি আমাকে জ্ঞাত হইয়াছেন, তিনি আমার ভিতরেরটা দেখেন, বাইরেরটা না। সুতরাং আমরা সেই ঈশ্বর যিনি আমাকে তদন্ত করেন, যিনি আমার পথ সকল জানেন। সো আমি তার করতলের উপরে আছি, করতল মানে হস্তের তালুতে আছি। প্রত্যেক ব্যক্তিকে ঈশ্বর দেখছেন, তুমি সমস্তই আমার জানিতেছ, তুমি আমার অগ্রপশ্চাৎ ঘেরিয়াছ, তুমি আমার পিছনে, আমার সামনে, আমার সর্বত্র, আই এম সারাউন্ডেড বাই ইউ, আমি তোমার চারিদিকে, তুমি আমার চারিদিকে রয়েছ। সুতরাং আমরা দেখতে পাই যে ঈশ্বরের সঙ্গে যদি আমরা চলি তাহলে ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন, প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে রক্ষা করবেন, এবং প্রভু যীশু খ্রিস্ট আমাকে সেই অবস্থা থেকে উদ্ধার করবেন। সেই জন্য বলছেন ভয় করো না, কেননা আমি তোমার ঈশ্বর। ভয় করো না, আমি তোমার ঈশ্বর, আমাকে ভয় করতে নিষেধ করেছে, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমাকে তোমাকে সাহায্য করিব, আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়ে রাখিব। সুতরাং আমরা যদি প্রভুর মহত্বের কথা যদি আমরা চিন্তা করি, বিশ্বাস করি, তাহলে আমরা বুঝতে পারব যে আসলে সত্যিকার ভাবে মানে কি হচ্ছে। তো ঈশ্বরের মহত্ব আমরা যদি চিন্তা করি, যোহন ১১ অধ্যায় ২৫ পদের মধ্যে ২৩ পদের মধ্যে এই কথা লেখা আছে, যীশু তাহাকে বলিলেন তোমার ভাই আবার উঠিবে। এখানে ক্ষমতা মহত্বের কথা আছে, তোমার ভাই আবার উঠিবে। মার্থা তাহাকে কহিলেন আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে। যীশু তাহাকে বলিলেন আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, সে মরিলেও জীবিত থাকিবে। তুমি কি হা বিশ্বাস করো? পরে আমরা জানি এই যে তার মহত্ব, তার ক্ষমতা আমরা এখানে দেখতে পাই। সো ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের মহত্বের উপরে যদি আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাকে জীবিত করেন, আমরা গানের মধ্যে আমরা দেখেছি যে তিনি আমাকে ধারণ করেন, তিনি আমাকে রক্ষা করেন, তিনি আমাদেরকে উদ্ধার করেন, আর সেই প্রভু যীশু খ্রিস্টের উপরে যদি আমি বিশ্বাস করি তাহলে সেই উজ্জ্বল আলোর সম্মুখে যদি আমরা যাই তাহলে তিনি আমাদেরকে রক্ষা করবেন। ঈশ্বর তার প্রত্যেকটি বাক্যের মধ্যে দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।